আজ রাত পোহালে কবি কাজী নজরুল ইসলামের 120তম জন্মবার্ষিকী। নজরুল যে কেবল বাংলাদেশের জাতীয় কবি তাই নয়, তিনি গোটা মানবতাবোধের কবি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক সোচ্চার কণ্ঠ। কবির নাতনি খিলখিল কাজী তার এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করেছেন নজরুলের আদর্শ তুলে ধরার কথা বলেছেন। তার সাক্ষাৎকারটি নিয়েছেন সহকর্মী আনিস আহমেদ।
খিলখিল কাজী, আপনি নজরুল ইসলামের দৌহিত্রী, তার নাতনি, ছোটবেলা থেকেই তাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আপনার। আপনার দাদুর সেই স্মৃতি কতটুকু মনে আছে আপনার?
অনেকটাই মনে আছে, কারণ আমার দাদি তো মারা যাওয়ার পর আমার দাদুকে নিয়ে আসা হয়েছিল সিআইটি রোডের ফ্ল্যাটে। মানে আমার মা উমা কাজী দাদু যেহেতু সেবা করার জন্য এসেছিলেন এই পরিবারে, পরবর্তীকালে আমার বাবা কাজী সব্যসাচী স্ত্রী হয়েছিলেন, সেই সূত্রে আমার দাদি মারা যাওয়ার পর মা বাবার কাছে দাদু চলে আসেন। এবং তখন আমি অনেকটাই ছোট, তখন আমার মনে আছে আমার দাদুকে তখনই দেখলাম, কিন্তু আমাদের দেয়ালে যেই ছবিটা লাগানো থাকতো দাদুর ঝাঁকড়া চুল, বড় বড় চোখের সেই অপূর্ব একটা দীপ্ত চেহারা, সেইটা সেই সময় দাদু, মানে দাদু পেয়েছে অনেকটা বয়স হয়ে গিয়েছিল, ওটা তো অসুস্থতার বয়স আমি বলছি, এবং চুলগুলো সাদা হয়ে গেছিল, সোনালি চুল, রূপলি চুল হয়ে গেছিল, এবং প্রায় দেখতাম খাটের উপরে বসে থাকতেন, এবং মা এবং বাবা তাকে প্রায় ওই মানে প্রতিনিয়ত আমরা যে পেপার গুলো পাই, খবরের কাগজ, সেগুলো নিয়ে তিনি নাড়াচাড়া করতেন, এবং বিড়বিড় করে যেন মনে হচ্ছে তিনি পড়ছেন, এইগুলো দেখেছি। এবং অনেকের ধারণা যে তার কথা বন্ধ হয়ে যাওয়ার পরে তার চিন্তা শক্তিটাও কমে গেছিল, কিন্তু সেটা ঠিক নয়, কারণ তিনি আমার মাকে চিনতে পারতেন, আমার বাবাকে চিনতে পারতেন, এবং সেই সঙ্গে আমরা ভাই বোনরা যখন থাকতাম, আমার বোন মিষ্টি, আমার ভাই বাপি, আমরা তিন ভাই বোন যখন দাদুর ঘরে থাকতাম, দাদুর সাথে খেলা করতাম, তিনি ইশারাতে সবকিছু বুঝতে পারতেন। শনিবার আর রবিবার ছুটির দিন ছিল যেহেতু ভারতে, তখন পশ্চিমবঙ্গে, তখন দাদুকে বলা হতো আপনাকে এখন পরিষ্কার করে মা বলতেন, কারণ তিনি তো ছোট শিশুর মতন হয়ে গেছিলেন, তার খাওয়া দাওয়া, তার কাপড় পরানো সবই মা করে দিতেন, দাদুকে সাজিয়ে গুছিয়ে মানে বসিয়ে দিতেন, এবং বলতেন বাবা এখন অনেক লোক আপনাকে দেখতে আসবে, আপনি কিন্তু কাপড় নষ্ট করবেন না, সুন্দর মতন হয়ে থাকবেন, দাদু সেটাই শুনতেন। এবং ঘরে একটা হারমোনিয়াম রাখা থাকতো, যে কেউ আসলেই যদি তিনি গান গাইতে পারতেন, দাদুর সামনে বসে গান শোনাতেন, এবং হারমোনিয়ামের দিকে বারবার হাতটা দেখিয়ে দিতেন যে হারমোনিয়াম বাজি, গানটা গাও। তারপরে অনেক সময় দাদু খিদে পেলে, আমাদের রান্নাঘরটা ছিল ঠিক দাদুর বেডরুমের মানে যেখানে দাদু শুতেন ঘুমাতেন সেই ঘরের পাশেই, তা মা অনেক সময় মায়ের যদি একটু দেরি হতো দাদু নিজেই চলে আসতেন, মা বুঝতে পারতেন যে দাদু খিদে পেয়েছে, তখন মা বলতেন বাবা আপনি এক্ষুনি খাওয়া নিয়ে আস। এইসব দেখেছি। এবং দাদুর জন্মদিন এলে এই বাড়িটাতে কি হতো, কলকাতার সিআইটি রোডের বাড়িতে, আপনাকে বোঝাতে পারবো না, মানে আমি কাউকে যারা এই সময় দেখেছেন তাকে যে জন্মদিনে গিয়েছেন তারা বুঝতে পারবেন, ফুলে ফুলে দাদু ঢেকে যেতেন। এবং বিখ্যাত জনেরা তখন তো সেই সময় আমি যখন কথা বলছি এটা 71-72 কথা বলছি, তখন মানে দাদু প্রায় সব ছাত্র ছাত্রীরা দেখেছিলেন, তারা সবাই আসতেন, যেমন পাহাড়ি সান্যাল একজন বিখ্যাত অভিনেতা ছিলেন তিনি আসতেন, তারপরে গানের শিল্পী আঙুলবালা, ইন্দুবালা দেবী, তারপরে ধীরেন্দ্র চন্দ্র মিত্র, তারপরে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়, ফিরোজা বেগম, তারপরে তখনকার সময় মানবেন্দ্র মুখোপাধ্যায় থেকে শুরু করে মানে যত গানের শিল্পী এবং দাদুর বন্ধু বান্ধব, যেমন শৈলজা রঞ্জন মুখোপাধ্যায়, তারপরে পবিত্র গঙ্গোপাধ্যায়, তারপরে মানে যারা দাদুর সাথে, জগৎ ঘটক, নিতাই ঘটক, এরা যারা বেঁচে ছিলেন তারা সবাই সেদিন দাদুর কাছে আসতেন, এবং দাদুকে নিজেরাই বলতেন যে কাজী আমি আমাকে চিনতে পেরেছো, আমি অমুক, আমি ওই দাদু, ঠিক তখন মাথা নাড়তেন। আর আমরা ছোটরা কি করতাম, দাদুর গলায় এত মালা পরানো হতো, আমরা সেই মালাগুলো খুলে দাদুর পাশে রেখে দিতাম।
বাহ, আরেকটা ব্যাপারে জানতে চাই যে আপনার এই যে নিজের স্মৃতি তো আছেই বললেন, আপনার মা উমা কাজীর কাছ থেকে নজরুল সম্পর্কে নিশ্চয়ই আপনি গুরুত্বপূর্ণ অনেক কিছুই জানতে পেরেছেন, সেগুলো কি একটু সংক্ষেপে বলবেন?
দাদু তো 1942 সালে কথা বন্ধ হয়ে যায়, তারও অনেক বছর মানে পরে মা দাদুকে সেবা করতে আসলেন, যখন দাদুকে 52-তে লন্ডনে পাঠানো হলো, তখন তার কিছুকাল পরে মা সেবিকা হিসেবে দাদুর কাছে আসেন, সেই হিসেবে মা বলছেন তখন দেশের অবস্থা এবং সংসারের অবস্থা, দাদুর শারীরিক অবস্থা ঠিক তেমন ছিল না, তারপরেও মা তাকে যত্ন করে, সেবা যত্ন করে তাকে অনেকটা সুস্থ করেছিলেন, যেটা আমার দাদি প্রমীলা নজরুল ইসলাম খুব খুশি হয়েছিলেন সেটা দেখে। তারপরেই তো আমার বাবা আমার মাকে বিয়ে করার জন্য মানে স্থির করলেন যে এরকম একজন মহিলা যে মেয়ে আমার বাবাকে এত সুন্দর করে সেবা যত্ন করে নিজের সন্তানের মতন করে দেখতে পাচ্ছে এরকম একজনকেই আমার দরকার বলে বাবা তখন প্রয়োজন দাদুর প্রয়োজনে তখনই বাবা মাকে বিয়ে করলেন। এবং তারপরে মায়ের কাছে শুনেছি যে দাদুর চুল কেটে দিতেন বাবা, দাড়ি কামিয়ে দিতেন বাবা কাজী সবুজ আছে, এবং মা বলতেন বাবা একটু আঙুলগুলো লম্বা করুন আমরা নখ কেটে দেবো, ঠিক আঙুলগুলো বার করতেন এবং মা একটা ছোট্ট কাঁচি দিয়ে দাদুর নখগুলো কেটে দিতেন, এবং অনেক সময় চুলটা বড় হয়ে গেল সেই চুলগুলো কেটে একটা ছোট্ট বক্সে মাকে ভরে রাখতে দেখেছি। নানান গুণীজনেরা আসতেন দাদুকে দেখতেন, দাদুকে দেখে অনেকে কাঁদতেনও যে যে নজরুলকে দেখেছিলেন তারা যে বিদ্রোহী বলা হচ্ছে তাকে, সাম্যের কবি বলছে তাকে, চারণ কবি বলা হচ্ছে, সেই কবি আজকে নিস্তব্ধ ছোট শিশুর মতো হয়ে গেছে।
এই প্রসঙ্গে একটু জানতে চাই, আপনি একটু আগেই বলছিলেন যে নজরুল বিদ্রোহী কবি ছিলেন, চারণ কবি ছিলেন, আমরা জানি অনেক মানবতা বোধ মানবতাবাদ তার মধ্যে কাজ করেছে, তো আজকের এই যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ বিশ্ব যেখানে ধর্ম বর্ণ জাতি গোষ্ঠীগত বিভেদের কারণে মানুষ দ্বিধা বিভক্ত হচ্ছে, সেই সময় নজরুলের প্রাসঙ্গিকতাকে আপনি কিভাবে দেখবেন?
আমি শুধু বছরে একবার কবির জন্মদিন পালন করছি, টেলিভিশন রেডিওগুলোতে শুধু কবির সেই দিনের জন্য কিছু কবিতা গান নাচ হচ্ছে, এইটুকু করেই নজরুলের জন্য আমরা কর্তব্য শেষ করে ফেলছি, কিন্তু সেটা ঠিক নয়। কারণ এমন একটা সময় এখন আমাদের পৃথিবীতে চলছে, নজরুল ইসলাম কখনোই মানবতার লঙ্ঘন পছন্দ করেননি, তিনি প্রতিটি কবিতায় গানে সেগুলো প্রকাশ করে গেছেন এবং তার কত সাহিত্যে তিনি এগুলো আমাদের জানিয়ে গেছেন। গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নয়, নয় কিছু মহিয়ান, মানুষকে তিনি সবচেয়ে বড় হিসেবে দেখেছেন, আর সেই মানুষের উপরই আজকে এতটা আঘাত, জাতিগত লড়াই হচ্ছে যেগুলো তিনি একদম ঘৃণা করে সব জায়গায় জানিয়ে গেছেন। হিন্দু মুসলমানের মিলনের জন্য তিনি কত গান রচনা করেছেন, লিখেছেন, এবং নিজের জীবনেও একজন হিন্দু মহিলাকে বিয়ে করেছিলেন, তো এগুলো নিজের জীবন দিয়ে দেখেছেন, মানুষের জয়গান করেছেন। এই মানুষটা আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে নজরুলের আদর্শ। নজরুলের আদর্শ ছিল যে মানুষকে ভালোবাসা, দেশ মাতৃকাকে সেভাবে ভালোবেসে, মানুষকে ভালোবেসে মানুষের পথে চলতে শেখানো, এইটা নজরুল আমাদের দেখিয়েছেন। আর সেই কাজগুলোকেই এখন আমাদের দরকার যে মানুষের কাছে তার এই আদর্শগুলো পৌঁছে দেওয়া। আর এগুলো পৌঁছাতে হলে আমাদের বছরব্যাপী তার গান কবিতা বেশি বেশি করে আমরা প্রচার করব। এবং দাদু তো দেখুন নানান অঙ্গের গান লিখে গেছেন, দেশাত্মবোধক থেকে শুরু করে গণজাগরণ মূলক শুরু করে সব গান। একসময় আপনি জানেন যে নেতাজি সুভাষচন্দ্রের খুব প্রিয় পাত্র ছিলেন, তিনি 2 বছরের বড় ছিলেন মাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু। তা আমি শুনেছি মায়ের কাছে বাবার কাছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটাও নাকি মিটিং হতো না দাদুর গান ছাড়া। তিনি নিজেই বলেছেন আমরা যখন যুদ্ধে যাবো নজরুলের গান গাইবো, আমরা যখন যুদ্ধ থেকে ফিরে আসবো তখনও নজরুলের গান গাইবো, আমরা কারাগারে যাবো তখনও নজরুলের গান গাইবো। তো এই নজরুলের গান দিয়ে জানেন তো একটা সমাজকে তিনি বদলে ফেলেছিলেন তার কবিতা গান দিয়ে। আমরাও কিন্তু এটা পারি, এখন আমরাও কিন্তু সমাজকে বদলানোর একমাত্র হাতিয়ার হচ্ছে নজরুলের গান কবিতা তার বাণীগুলো।
বাংলাদেশে নজরুলকে নিয়ে বেশ কিছু কাজ হচ্ছে, বাংলাদেশে নজরুল ইনস্টিটিউট এবং বিভিন্ন সংগঠন কাজ করছে, তো এই বাংলাদেশে নজরুলকে নিয়ে আপনি কি ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত আছেন?
আমি তো নজরুল ইনস্টিটিউটেই আছি, ট্রাস্টি বোর্ডে আছি, এবং আমি নজরুলের সব কাজকর্মেই নজরুল ইনস্টিটিউটে যা কিছু মনে করুন বই প্রকাশনা থেকে শুরু করে আমরা কয়েক বছর ধরে শুরু করেছি সারা বাংলাদেশের জেলাগুলোতে, যেখানে তো দাদু নিজে যেখানে যেসব জেলাতে গেছেন সেখানে তো যাচ্ছি, এবং সব জেলাগুলোতে গিয়ে নজরুলের গান কবিতা তার সাহিত্য নিয়ে আলোচনা প্রতিযোগিতামূলক কাজকর্ম, নতুন প্রজন্মের কাছে তার গান কবিতা নিয়ে আলোচনা, তার সংগ্রামী বর্ণাঢ্যমূলক জীবনের কথা বলা, এগুলো শুরু করেছি আমরা। এই সব কাজগুলো আমার মূলত হচ্ছে আমি কি গান গাইছি কবিতা পড়ছি সেটা না, আমার মূল কাজ হচ্ছে আমার দাদুর যে রেখে যাওয়া কাজগুলো সেগুলো যদি আমরা এগিয়ে না দিই মানুষের কাছে, নতুন প্রজন্মের কাছে, তাহলে তো নজরুলের কাজগুলো মানে নজরুলকে বুঝবে না কেউ। এই বোঝানোর জন্যই আমরা এই কাজগুলো হাতে নিয়েছি, বাংলাদেশের নানান প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি, নজরুলের কথা বলছি, নজরুলের গান গাওয়ানো হচ্ছে, আমরা সিলেক্ট করছি নতুন প্রজন্ম থেকে কারা নজরুলকে নিয়ে ভাবছে।
খিলখিল কাজী, আপনার কাছে আরো কথা শুনবো আমরা ফেসবুক লাইভ অনুষ্ঠানে, আজই বাংলাদেশ সময় রাত 11:15, ভারতের সময় রাত 10:45। ততক্ষণের জন্য বিরতি দিচ্ছি আপনার কাছ থেকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাকে এই সুযোগ করে দিলেন এখানে কথা বলার জন্য।